نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء. رواه مسلم. সম্মানিত সভাপতি, মুক্তারাম প্রধান অতিথি, আহলাদিত আন্দোলন বাংলাদেশের মুক্তারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত প্রধান বক্তা,
সামনে খারাপ
শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ, আপনাদের সুপরিচিত শ্রদ্ধা ভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অতিথিবৃন্দ, সুধী মন্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধা মুসলিম মাতৃমন্ডলী,
সামনে থাকা সব বসেন তো।
সম্মানিত সুধী মন্ডলী, আপনাদের সামনে সংক্ষেপে আমি আলোচনা করব আহলাদিত আন্দোলন ও অন্যান্য আন্দোলন। এর উপরে আলোচনা করে আমি বিদায় নিব, এরই মাঝে আপনাদের মাঝে চলে আসবেন শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন বিধান সহকারে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তার সাথে পাঠিয়েছেন দুইটি জিনিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষ কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে অন্যত্র সঠিক জিনিস খুঁজছে এবং মানুষ আজকে দলে দলে বিভক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয় তারা দিনকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। মতনক্কের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, আগেও ছিল না, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। আজকে আলেম ওলামা এবং প্রতি বক্তা বিভিন্ন ব্যক্তিরা একটি সাধারণ ন্যূনতম আমল সম্পর্কেও মতানক্য সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষকে এখন পর্যন্ত সমাধান দিতে পারেনি যে শরীয়তে মুসাফার বিধান কি। আমরা আজও মানুষকে সঠিক ধারণা দিতে পারেনি আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার সত্তা না তার আকার আছে। আমরা আজ পর্যন্ত জনতার সামনে ধারণা দিতে সক্ষম হইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি না নূরের তৈরি। সেই সাথে সাথে একটি কথা আমরা বলে থাকি, খুব সুন্দরভাবে সবার মাঝে পরিচিত আছে। ইখতিলাফু উম্মতি রহমাতুল লাকুম, আমরা নিজেরা মতানৈক্য সৃষ্টি করছি, আর সেই সাথে সাথে বলছি যে মতানৈক্য হওয়াটা আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত। হে মানব জাতি, তোমরা তাদের মতো হয় না, যারা হকপন্থী তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা তাদের মতো হয় না যারা শরীয়ত আসার পরেও দলে দলে বিভক্ত হয়েছে এবং মতানৈক্য সৃষ্টি করেছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন, অথচ আমরা হাদিস বর্ণনা করছি এই মর্মে, মতানৈক্য থাকাটা উম্মতের জন্য রহমত স্বরূপ। কোথায় মতানৈক্য? মতানৈক্যটা হলো ডাস্টবিনের জিনিস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এসেছে আল্লাহর পক্ষ থেকে, দুইটার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কোনটা গ্রহণ করব আর কোনটাকে বর্জন করব, এই নিয়ে আমরা মাঝপথের দিশাহারা অবস্থায় আছি। আপনাকে এবং আমাকে একটা জিনিস নির্ধারণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরায়ে বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আগামীকাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে তার ইমাম সহ আহ্বান করব। আপনার ইমামটা কে এই পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে ডাকবেন আপনার ইমাম সহ, আপনাকে ইমাম সহই ডাকা হবে, আপনি উঠবেন ইমাম সহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, যদি আপনার ইমাম হন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যদি ইমাম অন্য কোনো ব্যক্তি হন তবেই আপনার জন্য সমস্যা রয়েছে। ইমাম নির্ধারণ করলেন কিভাবে? আপনার আকীদা, আপনার আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা এবং আমল থেকে পৃথক। আপনি বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে এখনো জীবিত আছেন, আপনি বিশ্বাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কিরামের আকীদা ছিল এটাই, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, তিনি মানুষের কোনো উপকার ক্ষতি এখন করতে পারেন না, আল্লাহ রাসূল হলেন মাটির তৈরি। আপনার বিশ্বাস যদি হয়ে থাকে রাসূল নূরের তৈরি, নিঃসন্দেহে আপনার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, অন্য কেউ। আপনি এবার কি সিদ্ধান্ত নেবেন? আজকে সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে আপনাকে। ভুয়া ধর্মের আনুগত্য করে কাল কিয়ামতের মাঠে টিকতে পারবেন না, আপনি কবরেও টিকতে পারবেন না। তিনটি প্রশ্ন করা হবে আপনাকে কবরে, প্রথমে তিনটি আপনাকে প্রশ্ন করা হবে। তার একটি প্রশ্ন, কি ফজরের সালাত করেছেন কিনা, এটা না। আপনি রাজনীতি করেছিলেন কিনা, এটা একটা। কেন? অথবা জিজ্ঞেস করবে আপনি কি ব্যবসায়ী ছিলেন, এই তিনটি প্রশ্ন করা হবে, তাই না?
না,
এই তিনটি করা হবে না।
না,
সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে না। আশ্চর্য কথা, আপনি সারাদিন দৌড়ে বেড়ালেন, হুজুররা দৌড়িয়েছে শুধু মানুষকে সালাত শিক্ষা দেওয়ার জন্য, রাজনীতিবিদরা দৌড়েছে দল করার জন্য, ছোট তুমি কুকুরের মতো গণতন্ত্রের পিছনে করেন এটা। ব্যবসায়ী অর্থনীতিবিদরা যারা ধনী ধনাক্ষীল প্রাচুর্যশীল ব্যক্তি, শুধু তারা ছুটেছে ব্যবসার অর্থের পিছনে। এই তিনটি প্রশ্নই তো জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে, তাই না? না, প্রশ্ন করা হবে এক নম্বর, মার রব্বুকা, তোমার রব্বকে। পৃথিবীর ইতিহাসে একজনই এক্সামিনার, একজনই পরীক্ষক তিনি প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোন প্রমাণ নেই যে এই প্রশ্নগুলোই করা হবে, সেই সাথে প্রশ্নের উত্তর কি সেটাও বলে দিয়েছেন। এটা হলো উম্মতের জন্য, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত আল্লাহর পক্ষ থেকে। আপনি 3 মাস আগে কি করেছেন সেটা বলতে পারেন না, গোটা জীবনের মধ্যে সমস্ত হিসাব যদি প্রথমে কবরে নেওয়া হতো আপনার কি সাধ্য ছিল উত্তর দেওয়ার? মাত্র 3টি প্রশ্ন করবেন, উত্তর কি হবে তাও বলে দিয়েছেন। আপনি আমি হতভাগা এই 3টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব না। 1টি প্রশ্ন কিন্তু আসবে, মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে থাকেন, নিঃসন্দেহে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কথাটি বলছেন যে তোমাকে ডাকা হবে কালে কিয়ামতের মাঠের সাথে, ইমাম সহ তোমার ইমাম কে, তুমি কার আনুগত্য করেছ, আপনি আজকে কার আনুগত্য করছেন, একটু চিন্তা করে তারপরে আজকে মাঠ থেকে উঠার চেষ্টা করবেন। ডাহা মিথ্যা কথা বলছি আমরা, গিয়ে কোথায় কবরে রাখার সময় বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, ডাহা মিথ্যা কথা। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, মৃত্যু সময় গিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ কবরের কাছে গিয়ে বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ আপনার কথা যে মিথ্যা এটা প্রমাণ হবে মাত্র 1 মিনিট পরে। এই কথা বুঝাতে পেরেছি? 1 মিনিট নয়, 1.5 মিনিট নয়, হয়তো 2-3 সেকেন্ডের পরেই প্রমাণ হয়ে যাবে ওই জায়গাতে এই হাজার লাখ মানুষ মিথ্যা কথা বলল কিনা। ওই জায়গাতে গণতন্ত্রের কোন মূল্য নাই, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, র্যাবের প্রধান, আর সেনাবাহিনী প্রধান, বিজিআর বাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, যেই যত বড় শাট হোক না কেন, কবরে গিয়ে আপনি হের ফের করার কোন অধিকার নেই। আপনি যাবেন কোথায় তখন? আপনি বললেন হাজার হাজার জনতা জানাজা পড়তে যে কবরে মাটি দিয়ে গিয়ে বলছে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন রাসূলের বিরোধিতা করে। আর ওই ব্যক্তির জানাজা লোক বেশি হয় যে ব্যক্তি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। সারা জীবন দুশ্মনী করেছেন। আমি বলছি ওই জায়গায় ইয়াওমানাদু কুল্লা উনাসির বিমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ডাকবো তার ইমাম সহ। আপনাকে আজকে প্রমাণ দিয়ে যেতে হবে এটা। বাংলাদেশের তথা কথিত শিরিকি আকিদার সঙ্গে আপনি আপোষ করলেন, এই আকিদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল কিনা আপনি চিন্তা করুন। সহিহ মুসলিম 2 খণ্ডের 413 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে একটি হাদিস। আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরের তৈরি, আল্লাহ বলছেন মোহাম্মদকে শিক্ষা দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি কেবল মাটির মানুষ মাত্র। এরপরে বলার পরে বলছেন মিসলুকুম, তোমাদের মতো, তোমাদের মতোই আমি। আমরা কিসের তৈরি? গোটা বাংলাদেশের আকিদা চেঞ্জ হলো কিভাবে? মাত্র 2-1 কোটি মানুষ ব্যতীত, তাও কম বলবো, বাংলাদেশের কোটি কোটি মানুষের আকিদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। অথচ এটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আল্লাহ বলছেন খুলিকাতিল মালায়েকা বিল নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূরের মাধ্যমে। ওয়া খুলিকাল জিন্নু বিন নার, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের মাধ্যমে। ওয়া খুলিকা আদম মিম্মা বুসিমা লাকুম ওয়া ফি রায়াতিন মিন তুরাব, আদমকে সৃষ্টি করা হয়েছে যেভাবে যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহ রাসূলের কথাকে বিশ্বাস করলাম না, আমি কাল কিয়ামতের মাঠে রাসূলকে ইমাম হিসাবে গ্রহণ করব কিভাবে?
আমি বক্তব্যের শুরুতে একটি কথা বলেছি, আলাদিস আন্দোলন ও অন্যান্য আন্দোলন, এখানে একটি পার্থক্য বলে দিই। আজ থেকে এক দুই বছর নয়, 500 বছর পূর্বে তাফসীর করে গেছেন এই আয়াতের ব্যাখ্যায়, প্রত্যেক ব্যক্তিকে ইমাম সহ ডাকা হবে। সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতে ব্যাখ্যা করতে তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেন, ফা আকবারু শারতিন লিআহলিল হাদিস লিআন্না ইমামাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় দিক রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বললেননি, এই কথাটি আমার নয়, আপনি কেন এমন জিনিস আনুগত্য করছেন যে জিনিস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন উনি মানেন উনি জানতেন না, আপনি হায়াতুল নবী বলে বিশ্বাস করলেন কেন? দুঃখজনক হলো সত্য, আজকে আমি এবং আপনি যাকে ইমাম হিসাবে নির্ধারণ করেছি তিনি কেবল মানুষ মাত্র, তিনি সাহাবিও নন, তিনি তাবেও নন, তিনি রাসূলও নন, তিনি ফেরেশতাও নন, আপনার আমার গ্রামের জন্ম নেওয়া একজন আলেম ফকির হয় কোন পীর সাহেব অথবা কোন বুজুর্গ তাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করেছে, এটা একটা বিষয়। আমি যদি উদাহরণ দিই একটার পর একটা, তাহলে আপনার মধ্যে ফুটে উঠবে একটা জিনিস, আসলে তাহলে এই ইমাম কোথায় পেলাম? আপনি মুসাফা করার পরে বুকে হাত লাগান, এই কোন ইমাম শিক্ষা দিয়েছে এটা বলুন দেখি, এই ইমামের নাম কি, কোন ইমাম শিক্ষা দিল? আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আমেরিকার দর্শন, ইসলামী দর্শন কে শিক্ষা দিল, এটা কে শিক্ষা দিয়েছে? মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় খাম্বা তৈরি করে রাখা আছে, তরুণরা নেতা নেত্রী সবাই মিলে সেখানে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় কোটি কোটি ফুলকে হত্যা করছে, এটা কার আদর্শ? এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? না, এটা খ্রিস্টানদের আদর্শ। যদি এই আদর্শ হয়ে থাকে আব্রাহাম লিঙ্কনের, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন আব্রাহাম লিঙ্কন। আপনি যদি আজকে তার আনুগত্য করে দেন, অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, যে কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম সেই হবে। আপনার জন্য আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ পড়ব না, ঠেকা না, অবশ্যই পড়ব না। আপনি যদি আনুগত্য করেন আজকে ব্রিটেনের তৈরি হওয়া ধর্ম নিরপেক্ষ মতবাদের শিক্ষিত ব্যক্তি অনেক আছেন, আমি আপনাকেই বলতে চাচ্ছি, মাস্টার পাস, কামেল পাস, ডিগ্রি পাস, অনেক শিক্ষক আছেন, গ্রাজুয়েট আছেন, অনেক বড় বড় ব্যক্তি আছেন, আমির আমাদ বলে গেছেন, আমি ওই দিকে উল্লেখ করব না, আমি উল্লেখ করে দেব আপনার ইমামকে। যদি ওইটাই হয় আপনার, অবশ্যই মৃত্যুর সময় কবর রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, বলতে হবে কি, ওই লোকটার নাম বলতে হবে, ইউরোপে যার জন্ম তার নাম বলে আপনাকে মাটিতে রাখতে হবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত আব্রাহাম লিঙ্কন নিয়ে বলতে হবে, সোজা কথা যেটা। আরো যত, এটা হলো রাজনৈতিক দিক, বৈষয়িক দিক, আপনি আমি বিভ্রান্ত হয়েছি ধর্মীয় দিকগুলো নিয়ে। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যেটা, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, এটা কে শিক্ষা দিল? আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে, সহিহ বুখারীতে 135 একটা হাদিস বর্ণিত হয়েছে, কত পৃষ্ঠায়? 235 পৃষ্ঠায়। হাদিসটা গিয়ে আপনি দেখবেন, হাদিসটা হলো এই, পানির দরকার, দীর্ঘদিন থেকে পানি হয়নি, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে
উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে আব্বাসের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেন ইন্না নাতাওয়াসসালু ইন্না কুন্না নাতাওয়াসসালু, আমরা আগে ওসিলা চাইতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর এখন আল রাসূল বেঁচে নেই, এখন এসেছি আপনি তার চাচা হিসাবে, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে পানি দান করেন। যে উমরে ফারুক মদিনাতে আছেন ওই মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, সেই কবরের কাছে না গিয়ে গেলেন কার কাছে? তার চাচার কাছে। হাদিসে সর্বশেষ শব্দ বলা হয়েছে আমরা পানি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পানি দান করতে। কিন্তু আমাদেরকে শিখালো যে মক্কায় গিয়ে আমাদের আকীদাকে শিক্ষা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কবরে জীবিত আছেন, এই আকীদা নেই। বহু লোকের আকীদা আছে আপনি মক্কায় হজ করতে গিয়ে হজ্জের প্রতি টার্গেট বেশি না রেখে টার্গেট থাকে মদিনায় কখন যাব, গান বানাননি ও মদিনার বলবুলি তোমার নামে শুনছিলি, মোহাম্মদ নাম জপে যেজন সেই তো দোষ জাহানের ধ্বনি, বলেন না আপনারা? এগুলো শিরিকি গান, মোহাম্মদ নাম জপা যায় না। আর আপনার এলাকার মানুষগুলো এসে এমন বক্তাকে ডেকে নিয়ে আসছে বলে বলো একটু কালেমা পড়ে দি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটা তার নামে হলো মানুষের নামে না অন্য কারো নামে হলো? মোহাম্মদ কি মানুষ নন? তার নামে জিকির হয়, এই আকীদার জন্যই মূলত ফাজায়েল আমল বই ফাজায়েলের হজ অংশের 128 পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, ওই ঘটনা আপনাকে আজকে বলছি। আহমদ রেফাই নামে একজন ব্যক্তি তিনি মদিনায় গেছেন, যাওয়ার পরে তিনি বলছেন জাল রাসূল দূর থেকে আমি এতদিন দরুদ পাঠিয়েছি আপনার কাছে, আজকে সরাসরি আপনার কাছে এসেছি, আমি একটু মুসাফা করতে চাই। আল রাসূল কবর থেকে হাত বের করে দিলেন আর তিনি মুসা আহমদ রেফাই মুসাফা করলেন, আর এই জিনিসটা দেখলেন 90,000 মানুষ মসজিদে নববীতে উপস্থিত ছিল, তখন 555 হিজরির ঘটনা। সেই সময় একজন ব্যক্তি ছিলেন তার নাম হলো মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি, এত বড় একজন ব্যক্তিকে পচানো হয়েছে এই কথাটা বলে। আপনার আমার মতো ব্যক্তি তিনি ছিলেন না, তিনি একজন বড় মানুষ ছিলেন, বুনিয়াদুত তালেবিন বইটা পড়লেই পাওয়া যায়। তার আকীদা ছিল আল্লাহ আরশের উপরে সমাসীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো আকীদা ছিল। অথচ ওই লোকটিকে জড়িয়ে জড়ানোর কারণ একটাই, জড়ানোর কারণ একটাই, সেটা হলো যেন কথাটা মানুষ বিশ্বাস করে, তাই না? মানুষ যেন কথাটা বিশ্বাস করে এই কথাটি বলার কারণে। দেখুন উমরের মতন ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন জ্ঞানী ব্যক্তি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের কবরের কাছে গিয়ে পানি চাইলেন না, চাইলেন তার চাচার কাছে গিয়ে। সেই সময় চলেছে উমর আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো ব্যক্তিদের রাসূলের আদর্শ যথেষ্ট ছিল, আমরা তাদেরকে বড় পরেশগার হতে চেয়েছি, যার কারণে রাসূলের আদর্শের প্রয়োজন হয় না, এখন পীর সাহেবের আদর্শের প্রয়োজন হয়। আপনি এবার চিন্তা করুন এই আকীদাটা আসছে সেখান থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হবে কি জীবিত আছে, বলুন নাউযুবিল্লাহ, যেনা মৃত্যুবরণ করেছেন, তিনি এই পৃথিবীর মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারেন না। আর একটা আকীদা বলি, বিশ্ব নবীর মধ্যে গোলাম মোস্তফা লেখে রাখছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ওইটা না বললে তো হবে না, বাংলা উত্তর করে রেখে রাখছে যে সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন, কার নূর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে। একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো কাশফুল খাফা। 845 নম্বর হাদিসের সিরিয়ালে তিনি হাদিসটি নিয়ে আসতেন। নিয়ে আসার পরে বলতেন, মোহাম্মদের নূর তাকে আল্লাহ তৈরি করলেন আগে, করার পরে চারটা ভাগে ভাগ করল। এই ঘটনাটাকে মিথ্যা বলতেন উপমহাদেশের একজন প্রখ্যাত বিদ্বান, হানাফি বিদ্বান আব্দুল হাই লাখনবি রহিমাহুল্লাহ। তার একটি গ্রন্থ জাল হাদিসের গ্রন্থ, আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাউযুয়া, এই গ্রন্থে 43 পৃষ্ঠায় তিনি একজন হানাফি বিদ্বান হওয়ার ফলেও বলছেন এটা একটা মিথ্যা কথা। এই আকীদাগত পার্থক্য সৃষ্টি হলো কিভাবে? আমি বলেছি, পার্থক্য সৃষ্টি করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটাই হলো সঠিক আকীদা, মূলের তৈরি এটা হলো মিথ্যা আকীদা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন, তিনি সর্বত্র বিরাজমান নন। হাদিস পড়ার একটি দিক আছে, বাংলাদেশে বুখারি এবং মুসলিম পড়ানোর মাদ্রাসা হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা আছে, বুখারি মুসলিম পড়ানো হয়, শুধু বরকতের উদ্দেশ্যে পড়ানো হয়। একজন মুহাদ্দিস 50 বছর যাবত সহি মুসলিম পড়াচ্ছেন, কত বছর বললাম? 50 বছর যাবত। 21 রমাদান তারিখে চট্টগ্রামের মাদ্রাসায়, ইরাক মাদ্রাসায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করলাম। 50 বছর গর্বের সাথে বললেন তার আকীদা হলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যক্তিকে বললেন, তোমার ওই গোলামটাকে নিয়ে আসো। এর কারণটা সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 206 পৃষ্ঠা খুলুন, 203 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডে 203 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ডে। একজন সাহাবি তার একটা বাচ্চা মহিলা, অর্থাৎ চাকরানি পর্যন্ত দাসী, এই দাসীকে চর মেরেছিল। কারণ ছিল একটা ছাগল চরাতে গিয়ে হারিয়ে দিয়েছে সে। সাহাবি বলছেন, ফাকাতুল্লাহা ফাকাতান, আমি এত জোরে চর মেরেছিলাম তাকে, খুব জোরে চর মেরেছিলে। আল্লাহ রাসূলকে তখন বললাম, আজকাল জালিকা আলাইয়া, আল্লাহ রাসূল এটাকে খুব ভারী মনে করলে, তুমি কেন মারতে গেলে তাকে, তুমি মারলে কেন? খুব ভারী মনে করার পরে এবার সাহাবি বলছেন যে, আফালা উতেকুহা, আল্লাহ রাসূল আমি যদি তাকে আযাব করে দিই, মুক্ত করে দিই, তাহলে কি পাপ থেকে মুক্তি পাবো? আল্লাহ রাসূল বললেন, কি তিনি বিহা, তুমি মহিলাকে কি নিয়ে আসো। সাহাবি বলছেন, আতাই তু বিহা, আমি ছোট্ট ওই মহিলাটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ওই মহিলাটাকে, মেয়েটাকে জিজ্ঞেস করলেন, বলতো আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলতো? আল্লাহ হলেন আসমানে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মানা না, বলতো আমি কে, বলতো আমি কে? কলা, তিনি বললেন, আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন বাচ্চা নিয়ে পর্যন্ত জানতেন আল্লাহ কোথায়,
আরশে,
আরশে রাখতেন। ওই কেতাবটি একজন ব্যক্তি 50 বছর যাবত পড়াচ্ছেন, কিন্তু আল্লাহ কোথায় চিনতে পারেননি। আপনি মনে করছেন ধর্ম যেখানে সেখানে পাওয়া যায়? পাওয়া যায়। একজন মহাদ্দেশের ফজিলত বর্ণনা করতে গিয়ে আপনি তো বলবেন, 63 বছর যাবত একজন ব্যক্তি সহি বুখারি পড়ছেন, পড়াচ্ছেন, শাইখুল হাদিস, বড় মাপের মানুষ, কিন্তু জানেন না তিনি যে সহি বুখারির মধ্যে এক রেখা বিতিরের হাদিস আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টে আলোচনা হচ্ছিল একদিন, যখন মাস্টার্সের ছাত্র, আমার এক স্যার বলছেন, দেখো 22 বছর যাবৎ বুখারি পড়াচ্ছে, তিনি জানেন না যে সহি বুখারিতে একটা বিচির পড়ার হাদিস আছে, এটা জানতেন না তিনি।
আসলে মনে করেন সত্যি এটা যে না জানার পরে অস্বীকার করা হয়েছে।
আমি কথাটি বলছিলাম ভাঙ্গা মসজিদে, আমাকে আপনারা কিনে এলো না, আর আমিরে জামাতের পরে আলোচনা চলেও না, এটা ঠিক, আমার আলোচনার গতি উঠতেছে না, বলতেই পারছি না, আর আপনারা পাগল হয়ে আছেন মনে করছেন আব্দুর রাজ্জাক বিন সাহেব আসেননি হয়তো, না উনি আসছেন, আসবেন কিছুদিনের মধ্যে আসবেন ইনশাল্লাহ। আমি একটু আলোচনা করি অন্য অন্য সাইডে। হ্যাঁ, আমি আপনাকে চিনাতে চেয়েছিলাম আহলে হাদিস আন্দোলন কেন আর অন্য আন্দোলন কি, দুইটি ধারা আগেই আগেই বলে ফেলেছি। আপনার আকীদা, আপনার মানসিকতা, আপনার দর্শনকে পচা ফেলেছে, এমনকি দাড়ি রাখার সমাধান পর্যন্ত বাংলাদেশে আমরা দিতে পারিনি, মুনাজাতের সমাধান দিতে পারিনি, দিতে পেরেছি মুনাজাতের সমাধান না দিতে পারেনি। এটা যে বেদাত, এটা যে নাজায়েজ, এটা যে রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এই জিনিসটা আপনাদের বুঝাতে এখনো পারেনি। এমনকি ওটা তো আছেই, বড় জিনিস ওটা, বড় বেদাত ওটা, ওটা বড় বেদাত। এই জন্য বলতে হচ্ছে গোটা বিশ্বে একদিনে গোটা দেশের মানুষকে এই বেদাতি আকীদার মধ্যে নিমজ্জিত করে টঙ্গীর ময়দান থেকে শুরু করে নিয়ে ইউরোপ থেকে আমেরিকা থেকে শুরু চীন থেকে গোটা দেশের মানুষকে এক জায়গায় করা হবে, এটাই সবচেয়ে বড় বেদাত। আপনি চিনতে পারলেন না, দাপট তো আপনি খুব দেখান, বড় দাপট, আর বলেন কি কত আলেম দেখলাম, কতক্ষণ আপনার কথা, এই কথাটা কতক্ষণ মরেন, শুধু মরে দেখেন তারপরে এই কথার মাত্রা দাপট কতটুকু বোঝা যাবে। আর বলেন কি এটা তো ভালো কাজ করলে কি সমস্যা, তাই না? আমি বলি আপনার কাছে খারাপ কোনটা, সবই ভালো, আপনার কাছে সবই ভালো, আপনার কাছে টাকা নিতে প্যান্ট পরা এটাও খুব ভালো, প্রতিদিন সকালে উঠে সুন্দর করে দাড়িটা ক্লিন করে কেটে অফিসের দিকে চলে যান, প্রতিদিন এই কাজ করেন, এটাও আপনার কাছে ভালো লাগে, শুধু মুনাজাতই ভালো, সবই ভালো। এই কথা বলতে গিয়ে আজকে মানুষ বিভ্রান্ত হয়েছে, মসজিদের সভাপতি হন আর মাদ্রাসার সভাপতি হন, বা এমপি হন আর মন্ত্রী হন, বা চেয়ারম্যান হন আর কমিশনার হন, যাই হন না কেন, আপনার এই মূর্খ দাপটের কারণে সমাজে হক প্রতিষ্ঠা লাভ করতে পারছে না। আপনার দাপট কতক্ষণ টিকবে, আপনি হকের কাছে মাথা নত করুন। আপনি তো একটা এলাকা, একটা ইউনিয়নের মাতবর মাত্র, আর আপনি কমিশন একটা ওয়ার্ডের মাত্র মাতবর, আপনি ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে বড় মাতবর, নমরুদ ছিল পৃথিবীর বড় মাতবর, আবু জাহেল ছিল বড় মাতবর, নমরুদের মাথায় জুতা খেয়ে নমরুদ পৃথিবীতে বিদায় নিয়েছে, ফেরাউনের এই দাপট খর্ব হয়েছে বাহারে কুলজুমের লোহিত সাগরের মাঝে, আর আবু জাহেলের মতো বদমাশ একটা বাচ্চা ছেলে সুনামণির তরবারি আঘাতে বদরের প্রান্তরে শাট হয়ে পড়েছিল। আপনার দাপট খর্ব হতে কতক্ষণ বাকি আছে, বেশি নাই। আমি এই কথাটি বলি, আপনার শিক্ষা এখানে আছে, শুধু মেম্বার নয়, আপনি খতিব, আপনারও দাপট আছে, আপনি শরীয়ত না জেনে দাপট দেখান। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইব্রাহিমের বাপের কি অবস্থা সেটা বলে যায়, কারণ হলো আপনার কাছে হক তুলে ধরা হলো, হক আপনি মানলেন না, দাপট দেখায় ফিরে গেলেন, এই দাপট কিন্তু বেশি দেখাইছিল কে, আজর। আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, সহিহ বুখারীর 473 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আজরের সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন, ওয়ালা ওয়াজহে আজর কাতারা গাবরা, এমন অবস্থায় আজরের মুখমণ্ডলে থাকবে ধুলা, মলিন হয়ে থাকবে ধুলা বালিতে, চুলগুলো এলে বলে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন,
আলাম আকুল্লাকলা পাঁচ দিনের আব্বা আপনি কি আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমান করবেন না আপনি আমার অবাধ্যতা করবেন না আমি যা নিয়েছি যা বলছেন মেনে চলুন তখন আদর বলবে কি জানেন আল ইয়াউমালা আফ্রিকা বেটা তুমি আজকে যা বলবে সব মানবো অবাধ্যতা করব না আমি হাসার জন্য বলছি না আপনি ইমাম সাহেব মেম্বার সাহেব আপনি চিন্তা করুন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইউবাসুন হে আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আপনি কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না এই বাপের যে অবস্থায় অপমানজনক অবস্থা এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে ভঙ্গিময় আলাদা কি দারুণ উপস্থাপনা করছেন আল্লাহ বলবেন ইব্রাহিম বলো কি তুমি ইন্নি হারামতুল জান্নাত আল কাফিরিন কাফিরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়ে সুপারিশ তোমার ঠিক না কি করলো উনজুর মতন তার ইজলাইস ইব্রাহিম তুমি তাকিয়ে দেখো দুই পায়ের নিচে কি দেখতে পাবেন দুই পায়ের নিচে একটি পায়খানায় লেপটানো গোবরে লেপটানো কাদায় লেপটানো একটা বেজির মতন বসলো অতঃপর তাকে চার পা করে ধরা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি সাবধান হন হক বলে যাচ্ছি হক প্রচার হচ্ছে এই হকের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন গোটা বাংলাদেশ আপনার এলাকাকে যৌনতারে ভর্তি করে ফেলেছেন মূর্তি পূজা তো আছেই যাত্রা পূজার যে অনুষ্ঠান আপনি ব্যবস্থা করেছেন চারিদিকে যাত্রা হচ্ছে মেলা হচ্ছে নগ্নতায় ছেয়ে গেছে আপনি মন্ত্রিত্বের বড়াই দেখাচ্ছেন আপনি ইমপিত্বের বড়াই দেখাচ্ছেন আপনি কমিশনার চেয়ারম্যানের বড়াই দেখাচ্ছেন আপনি আপনাকে শাক হতেই হবে আপনাকে বলে গেলাম এগুলো বন্ধ করেন উপায় থাকবে না আপনার আপনার দাপট কতক্ষণ আপনার শক্তি কতটুকু আদরের অবস্থা হবে কাল কিয়ামতের মাঠে নিঃসন্দেহে তারা হকের বিরুদ্ধে যাবে হককে গোলাগুলি হত্যা করার চেষ্টা করবে পুনরং সেই হাদিসের বিধান সমাজের মুখে প্রচার করতে বাধা দিবে কাল কিয়ামতের মাঠে অবশ্যই আদরের মতো অবস্থা তাদের হবে উপায় থাকবে না সেদিন কে ঠেকাবে আপনাকে খলিলুল্লাহর নাম কিয়ামতের মাঠে সর্বপ্রথম দেখে কাপড় পরা হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ তার সুপারিশ আল্লাহ কবুল করবেন না আপনারও জন্য কে সুপারিশ করবে আপনাদের সুপারিশ নেই যখন বলছি আপনি কার অনুসরণ করছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস না অন্য কারো এই মাথায় এটা আপনার ঢুকছে না এটা আপনার মাথায় ঢুকছে না হালাতের ক্ষেত্রে উদাহরণ দিতে যাই আকিদার ক্ষেত্রে বললাম যদি আমুলের ক্ষেত্রে যদি আপনাকে বলি আপনার বিশ্বাসই হবে না দেখেন আমুলের ক্ষেত্রে বিভক্তিটা কিভাবে হয়েছে এই বাংলাদেশের যে চিত্র আমরা বিশেষ করে বলছি আমরা আমাদের ক্ষেত্রে দুইটা হয়েছে আমরা দুই আজানের ফতোয়া আজ পর্যন্ত দুই আজানের সমাধান দিতে পারি অথচ দুই আজান ছিল কেবলমাত্র মসজিদের নববীর জন্য আর আমরা আমাদের গ্রামটাতেও চালু করেছে দুই আজান এই মুনাজাত আর দুই আজান আমাদেরকে বিভক্ত করে রেখেছে আর গোটা মুসলিম উম্মাহকে বিভক্ত করে রাখছে কয়েকটা জিনিস আকীদাগত একটা বললাম আজকে মানুষ চন্দ্রপুরি দেখছেন না একটা চন্দ্রপুরি এটা মনে বুঝেন না আপনারা চিস্তিয়া বুঝেন তো নকশাবন্দিয়া বুঝেন কাদারিয়া বুঝেন শরীয়ত তরিকত মারেফত হাকিকত সবই তো বুঝেন সবার মধ্যে যদি আকিদা থেকে যায় আপনার তাহলে এই আকিদা যে যা পোষণ করেন অবশ্যই কাল কিয়ামতের মাঠে তার সাথে উঠতে হবে আপনাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম যারা তাদের দিনকে পৃথক পৃথক করেছে টুকরো টুকরো করেছে লাস্তামিনহুম ফি আকানশিয়া দলবে বিভক্ত হয়েছে লাস্তামিনহুম ফি চাই হে মোহাম্মদ আপনি তার অন্তর্ভুক্ত নন আমি কোন দলের অন্তর্ভুক্ত হতে রাজি নই আমি হব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অনুসারী একজন মানুষ আসুন একজন মানুষকে দেখুন আপনার মধ্যে একটা জিনিস চিন্তা কাজ করছে তাহলে এত দল হলো কেন একজন শিক্ষিত মানুষ পাশে হয়তো কোথাও বসে আছেন আর ভাবছেন
তাহলে এত দল হলো কেন? তাই না? আপনার ভাব, এত দল হলো কেন? এত আমল হলো কেন? আপনার এই চিন্তা লাগলো কেন? এটা তো হবে রাসূল বলে গেছে। আপনার চিন্তার দরকার ছিল আমি কোনটার অনুসরণ করব। আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, দিনকে তারা টুকরো টুকরো করবে, পার্থক্য করবে। একজন ব্যক্তি বলবেন, যেমন মুরব্বীদের তাবলিগি ভাইদের ধারণা, আল্লামা ইলিয়াস সাহেব তিনি মালহুজাতে ইলিয়াসের 55 এবং 56 পৃষ্ঠায় বলছেন যে আমাকে তোমরা বেশি বেশি ঘুম লাগানোর ব্যবস্থা করো, নিত্য নতুন ওহী নাজিল হচ্ছে। এখন স্বপ্নে পাওয়া একটা জিনিস, স্বপ্নে পাওয়া একটা জিনিস, যদি এটা হয় আপনি আপনার স্বপ্নে পাওয়া জিনিস আনুগত্য করছেন, আর একজন পেয়েছে খানকায় পাওয়া জিনিস আনুগত্য করছেন, আর কেউ আনুগত্য করছেন মানে কোন বিদ্যা নেই। যদি এই আকিদা আপনার আবার আমার মাঝে যদি ঢুকে যায়, তাহলে কি আমার ইমাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম হবেন? না, হওয়ার প্রশ্ন আসে না। ওই যে উদাহরণ দিচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, এই হাদিসটি বর্ণিত হয়েছে দারাকুতনি 202 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন একটি দাগ টানলেন, তার উপরে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালি, অতঃপর ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন, ঠিক বলেন না আপনারা? শুনেন বক্তব্যটা, শুনেন, এটা কোন শয়তান? এটা হলো মানুষ শয়তান, এরা হলো আলেম শয়তান। দলিল সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 1049 পৃষ্ঠাতে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবাবে জাহান্নাম, এক শ্রেণীর আলেম দায়ী, অনেক দায়ী, অনেক আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে। দুআতুন আলা আবাবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে, মানাজাবাহুম ইলাইহা, যে ব্যক্তি তাদের দিকে সাড়া দিবে, মাযাফুহু ফিহা, ওই আলেমরা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সহি বুখারী হাদিস, সহি মুসলিম আসছে প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের 127 পৃষ্ঠায় এই হাদিস আপনাকে বলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু বলতে চাইলেন এক শ্রেণীর অনেক আলেম থাকবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে, এটাই হলো হক পথ, তুমি এই দিকে আসো। এই হাদিস প্রমাণ করে যে এই পথগুলোতে বসে থাকবে তারা এক শ্রেণীর আলেম। দুই নম্বর পথ দেখালাম অনেকগুলো, আলেম দেখালাম অনেকগুলো, আরেকটা দেখাবো আপনাকে, দল অনেকগুলো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আবু দাউদ সহ 31 হাদিস, আল্লাহ রাসূল বলছেন দেখো তিনটানি ওসাবুনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুল ফিন জান্নাত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। দল দেখেন, এটা দল দেখালাম আপনাকে, আমার মনে আলোচনা বুঝতে পারছেন না, এটা দেখাচ্ছি দল। আগে কি দেখালাম? পথ, তারপর দেখালাম কি? অনেক আলেম, এবার দেখাচ্ছি কি? দল, অনেকগুলো দল, তার মধ্যে কয়টা যাবে জান্নাতে? একটা। আর একটা হাদিস আপনি খুব ভালো করে জানেন, সে হাদিসটা হলো আদমকে বলবে 1000টার মধ্যে 999টাকে জাহান্নামে ঢোকাও আর একটাকে জান্নাতে ঢোকাও, এটা তো জানেনই আল্লাহ রাসূল। এরপরে বলছেন পরে বাক্য, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শুনে রাখো, অচিরে আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল বের হবে, অনেকগুলো দল হবে, এটা দুনিয়ার চিত্র, এটা হলো দুনিয়ার চিত্র। রাসূল বলছেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল বের হবে, তাতা যারা তারা সৃষ্টি করবে তিলকালাহুয়া, অনেকগুলো আমল সৃষ্টি করবে, অনেক ভুয়া আমল তারা তৈরি করবে। আল্লাহ রাসূল বলছেন তাতা যারা তারা সৃষ্টি করবে তিলকালাহুয়া, এই সমস্ত ভুয়া আমল অনেক আমল তারা সৃষ্টি করবে,
তারা এত আমল সৃষ্টি করবে, আমল সৃষ্টি করে ভু আমল তৈরি করে করে দেশের সর্বত্র ছড়িয়ে দেবে। কামায়তারা কালামুদ সাহেবিহি লাইয়াব কামিন হুইর কোন লামাবদিল্লা তাহালেও, যেমন কোন ব্যক্তির গায়ে পক্ষ বের হলে মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা যেমন বাকি থাকে না, সব জায়গায় বের হয়, এই সমস্ত ভুয়া দলগুলো ইসলামের নামে দলগুলো অনেক আমল তৈরি করবে, করে করে গোটা দেশে চালু করবে, সংসদে চালু করবে, সচিবালয়ে চালু করবে, গণভবনে চালু করবে, বঙ্গভবনে চালু করবে, মসজিদে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ে ছোট ঘরে বড় ঘরে উচ্চ ভাষাতে পূর্ণ কুটির পর্যন্ত জালসায় বিবাহে মসজিদে সর্বত্র চালু করবে তারা। এই হাদিস প্রমাণ করে ভুয়া আমলও অনেকগুলো হবে, বুঝতে পারলাম না মনে হয়। এই হাদিস বলছে ভুয়া আমল অনেকগুলো হবে, অনেক ভাবে বুখারীর হাদিস, ওই হাদিসের মধ্যে আছে আমল ব্যক্তি হবে যারা সুন্নাত আমল করবে, সুন্নাত তৈরি করবে, ওই সুন্নাত আমার সুন্নাত নয়। যখন হাতে নিয়ে আপনি গুনতে থাকেন তখন মনেই হয় কত বড় আপনি পরিষ্কার মানুষ, গুনা এটা হলো মানুষের সুন্নাত, শয়তানের সুন্নাত, ওই শয়তান তৈরি করেছে যে শয়তানের কথা রাসূল বলে গেছে, যে তাসবি গুনার শাস্তির কারণে আপনি মাসুদ মসজিদে নবী থাকেন লাঠি মেরে বের করে দিয়েছিলেন। হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে তাসবি গুনার কারণে একজন ব্যক্তিকে মসজিদে নববীতে ঢুকে ইবনে মাসুদের পা দ্বারা লাঠি মসজিদ থেকে বের করে দিলেন, বের হও বেটা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল মরে যাওয়ার কিছুদিন হলো, তার পাত্রগুলো এখনো ভেঙে যায়নি, তার পোশাক ছিঁড়ে যায়নি এখনো, আর তুমি কি করো? আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, বহু আলেম পাবেন, বহু দল পাবেন, বহু পথ পাবেন, বহু আমল পাবেন, আপনি কোন আমল করবেন? অত সহজ নয়। আপনি তো দাপট দেখালেন যখনই সালাতে আপনি দাঁড়িয়ে গেলেন, কোথায় সালাতে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে চট করে বলছেন কি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটি যে আপনি বলছেন দলিল কোথায়? যতদিন পর্যন্ত দলিল না পাওয়া যাবে ততদিন এই কথা মানা যাবে না। আপনি আমলটা করছেন, এরা ইসলামের নামে ভুল পূজার ব্যবস্থা করবে, এরাই ইসলামের নাম দিয়ে গণতন্ত্র ব্যবস্থা করবে, এরাই রাসূলের সুন্নাত দাড়িটা কেটে দাঁড়ি কেটে শুরু করবে, এরাই হলো দেশতেলির জন্ম দিয়ে গোটা দেশের সুদের ব্যবস্থা করবে, এরাই চেষ্টা করবে ইসলামের নাম নিয়ে ইসলামী ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি বীমা তৈরি করে গোটা দেশে ইসলামের নামে সুদের ব্যবস্থা করবে। এই সমস্ত ব্যক্তিরাই ইসলামের নামকরণ করে আব্রাহাম লিঙ্কনের দেওয়া বস্তা বস্তা সংস্কৃতিকে দায়ের ঘোষণা করবে, এরা ইউরোপে তৈরি হওয়া সেকুলারিজমকে দায়ের ঘোষণা করবে, এরাই বলবে ব্রিটেনে ফ্রান্সে তৈরি হওয়া কালমার্কসের দর্শনকে দায়ের মনে করবে, এরাই যত রকমের অপসংস্কৃতি আছে সবগুলোকে মেনে নিয়ে দায়ের করার চেষ্টা করবে। আপনি বলছেন যে দলাদলি হচ্ছে কোনটা মানবো, ওইটা কথা আপনাকে বলছি না, আপনাকে হকটা মানতে হবে। এখানে রয়েছে আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য, একটি কথাও দলিলবিহীন আমি মানতে রাজি নই। আপনি মানছেন কেন? অসংখ্য জিনিস সমাজে প্রচলিত আছে, চালু আছে, সবগুলো দলিলবিহীন। আমি কয়েকটা আপনাকে বললাম যে দলিল এগুলো নেই, এগুলোর প্রতি মানুষ বেশি আঁকড়ে ধরে আছে, এগুলোর প্রতি মানুষ বেশি আঁকড়ে ধরে আছে, এইগুলোতে বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ তার ভিতরে কোনো দলিল নেই। এই ধর্মীয় বিভক্তির জন্য আজকে মুসলিম উম্মার দুর্দশা। আমি আজকে বিভক্তি সৃষ্টি করেছি সমাজের মধ্যে, মসজিদ বিভক্ত হলো, সালাতের সময় বিভক্ত হয়ে গেল, ঈদগাহ বিভক্ত হয়ে গেল, মসজিদও বিভক্ত হলো, সমাজও বিভক্ত হয়ে গেল। আমি আপনাকে সহ্য করতে পারি না, আপনিও আমাকে সহ্য করতে পারেন না, এই চলছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দাও হাদিসটা গ্রহণ করলেন না কেন? আপনি দেখেন একজন ব্যক্তির আকীদা পচা পচা আকীদা, সেটাই আপনি গ্রহণ করলেন,
সঠিক আকীদা গ্রহণ করলেন না কেন? মওদুদি সাহেব
বলে গেলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকি, তোমরা দিন কায়েম করো, বিভক্ত সৃষ্টি করো না। একা দিন একামতে দিনের অর্থ করে গেলেন তিনি হুকুমত, রাষ্ট্র ক্ষমতা দখল করো। অর্থ করলেন পৃথিবীর সকল মহাদ্দেশ, সকল মুফাসসির এবং সাহাবী ইবনু মাসউদ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই এত তাফসীর যে তাওহীদ প্রতিষ্ঠা করো, এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। ওই আয়াতে বলা হয়েছে পাঁচজন রাসূলের নাম, পাঁচজন রাসূলের মধ্যে মাত্র একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন। যদি এই আয়াতের অর্থ হয় রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র দখল করো, ক্ষমতা দখল করো, তাহলে অবশ্যই বাকি চারজন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ঈসা এবং মুসা তারা রাষ্ট্র ক্ষমতায় যাননি। তাহলে কি তারা দিন কায়েম করেননি? আপনার আকীদা নষ্ট হলো। শিয়া রাজনীতি নিয়েছে, শিয়া রাজনীতি মানে ইমাম খোমেনি যে ইরানে রাজনীতি প্রতিষ্ঠা করলো, ওই রাজনীতি সুন্নি মুসলমানের ঘাড়ের উপরে চালিয়ে দিয়ে গোটা দেশের উপরে সুন্নি শিয়া আকীদা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো, আমি বুঝলাম না কেন। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে চলছে ফিকহি রাজনীতির জয়গান, ফিকহি রাজনীতি, হেদায়াত কুদরি সারে বেকায়েতে যা লেখা আছে সেটাই যদি প্রতিষ্ঠার আইন হয় তাহলে আমি মুসলমান কেন? আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হিসাবে আমি কিভাবে একটি মিথ্যা কথা সমাজের উপরে চালিয়ে দিতে পারি? যদি তাই হয় আমি আজকে এক সা করে ফেতরা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা ফেতরা দিয়েছে, গোটা বাংলাদেশের মুসলমানরা ফেতরা দেয় আধা সা করে, আধা সা করে ফেতরা দেয় গোটা বাংলাদেশের মুসলমানরা অধিকাংশই। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মদিনায়, মক্কায়, মক্কা মদিনায় ছাউর হয়ে যায় ফেতরা হবে মাত্র জন প্রতি 2.5 কেজি চাউল, সেখানে দেওয়া হচ্ছে ইরাকের তা অনুযায়ী আধা সা। কেন করা হলো? হেদায়ের বলা হচ্ছে 238 সাদাকাতুল ফিত্র অধ্যায়ের মধ্যে স্পষ্ট, আল্লাহ রাসূল বললেন কি ফরজ, ইবনে উমার বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতুল ফিত্র সাম মিন তাম মিন শাইরিন সাম মিন তাম মিন সাম মিন দাম। সহিহ বুখারী খুলুন 1511 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ফেতরাকে ফরজ করলেন, হেদায়া গিয়ে বলল কি সাদাকাতুল ফিত্রে ওয়াজিবুন আলা কুল্লি হুর মুসলিম হুর, অর্থাৎ ফেতরা ওয়াজিব কেবল মাত্র স্বাধীন ব্যক্তির উপরে। আল্লাহ রাসূল ফেতরা ফরজ করলেন দাস ব্যক্তির উপরে, ধনী হোক আর গরিব হোক সকল মানুষ একটা করে ফেতরা দিবে, আর এইদিকে ফেতরাকে ফরজ করা হলো মাত্র তার উপরে যে ব্যক্তি স্বাধীন ব্যক্তি যার সাধ্য আছে। এরপরে বলা হচ্ছে ওয়াজিব বলা হচ্ছে, ফরজ বলা হয়নি, বলা হচ্ছে ওয়াজিব। এরপরে বলা হয়েছে তার সারা বছর খাওয়ার পরে 50,000 টাকা উপরে ফেতরা ওয়াজিব। বলেন বাংলাদেশের কয়জন ব্যক্তির উপরে ফেতরা ওয়াজিব আর ফরজ হবে? বলেন ওয়াজিব, রাসূল কল্যাণ ফেতরা ফরজ। আপনার যদি এটাই আকীদা হয়ে থাকে তাহলে আপনি কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পেরেছেন? পারেননি। গোটা দেশের মানুষ অধিকাংশ ধনী ব্যক্তি যাকাত দেয় না, অসুর বের করে না, কারণ একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আমি ওখানে বলছিলাম যে আদাসা ফেতরা দেওয়ার যেই হাদিস আসছে এটার জন্ম হয়েছে কুফাতে, এটা জন্ম মক্কা মদিনায় হয়নি। এখানে আরেকটি কথা বলি, হাদিস বর্ণনা করা হলো বাইহাকীর 4 নম্বর খণ্ডের 131 থেকে হাদিস বর্ণিত হয়েছে, লা ইয়াসতামি ওয়ালাল মুসলিমে খরাজুন ওয়া উসরুন, একজন মুসলমানের দায়িত্ব নয় যে জমিতে ট্যাক্স দিবে আবার ওর উসুর বের করবে, মানে লাগবে না। কথা কি বুঝতে পারলেন? অর্থাৎ যে জমিতে খাজনা দেওয়া লাগে ওই জমির ফসলের উসুর দেওয়া লাগবে না। এই হাদিসটি বাইহাকিতে আসছে, ইমাম বাইহাকি নিজেই বলছেন ইসনাদুহু বাতিলুন, এই হাদিসের সনদ মিথ্যা। বললেন এটা সমাধান তো তখনই হয়ে গেছে, এই মিথ্যা হাদিসটি গোটা দেশের মানুষ চালিয়ে দেওয়া হলো কেন? আর আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেদিন তার অংশ বের করে দাও।
সুরাহ নামে 141 আয়াত, এই আয়াত প্রমাণ করে যেদিন ফসল কাটবো সেদিনে আমাকে অসুর বের করে দিতে হবে।
আরে অসুর হলো কিসের? ফসলের। আর খাজনা কার? জমির। দুইটা এক জায়গায় হতে পারে?
এটা একটা পাগলামি মোড় নিয়েছে। আমি আপনাদের বুঝাতে চাইছি আলাদিস আন্দোলন এমন একটি আন্দোলন যে রাসূলের যুগ থেকে চালু হয়েছে, মানুষের মতামতকে তোয়াক্কা করে না। আমি আমার শেষ মুহূর্তে পর্যন্ত পাখির কাছে ঝুলালেও কোরআনের অংশই হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিয়ে যাব, তাতে কোনো আমাদের বাধা আসবে না ইনশাল্লাহ। সেটা যতই বাধা আসুক আমি মেনে নিতে বাধ্য আছি। যদি আজকেটা না হতো না আসতো, হাজার হাজার লাখ লাখ মানুষ কোরআনের অংশই হাদিসের পথ পেত না। শুধু এখানে নয়, মাত্র সালাতুর রাসুল একটি বইয়ের কারণে বাংলাদেশ অন্তত লাখ মানুষের আকীদাকে পরিবর্তন করে দিয়েছে। কোথায়? সিলেটের শাহজালাল মাজার, সেখানে গিয়ে পর্যন্ত সালাতুর রাসুল কড়া নেড়েছে। মাজারের খাদেম পর্যন্ত গোটা জীবন আকীদা পরিবর্তন করে মাজার পূজা বাদ দিয়ে আল্লাহর পূজার শরীক হয়েছে। চট্টগ্রামের বাইজিদ বোস্তামীর মাজার, শাহপুরাণের মাজার, এই সমস্ত পরিবর্তন করে সঠিক রাসুলের অনুসারী হয়েছে। আজকে কেন হচ্ছে না? কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতের এটাই অবস্থা। আপনারা ভয় ভীতিকে তোয়াক্কা না করে সমাজের সর্বত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার করে যান, যেন কোনো জায়গাতে বিদাতে আকিদা না ঢুকতে পারে। শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি চলে এসেছেন, আমি যদি আবারও কোনোদিন আসি সেদিন কথা বলবো। আজকের অবস্থা আগেই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।